कृष्ण करुणा सिंध दीनबंध जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के अत्यंत पवित्र तिथि बला हे माधव तिथि भगवती जननी जतने पालन करी। तो एकादशी तिथि के माधव तिथि बला हे এবং এই তিথি হচ্ছে ভক্তির জননী, অর্থাৎ এই তিথি থেকে ভক্তির জন্ম হয়। তো ভক্তদের এটি একমাত্র কাম্য, কারণ ভক্তি জীবনের আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধ ভক্তি লাভ করা। ভক্তদের আর কোন উদ্দেশ্য থাকা উচিত নয়। তো রূপ গোস্বামী বলছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। আমাদের যে এত ভক্তির অঙ্গ রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন ভক্তির অসম্মিত সিন্ধুতে, তার একটি উদ্দেশ্যটি হচ্ছে ভগবানের চরণে ভক্তি লাভ করা। এছাড়া যদি কোনো উদ্দেশ্য নিয়ে এই তিথি উদযাপন করা হয়, তাহলে আমরা এই তিথির যে গৌণ ফল সেটি লাভ করব, কিন্তু মুখ্য ফল হচ্ছে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করা। এই কলিযুগে শুদ্ধ ভক্তি লাভের পন্থা এবং যে কোনো তিথি পালন করার মুখ্য হচ্ছে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। সেই কলিযুগে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করার একটি পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো শ্রবণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ নবদা ভক্তি যে প্রহ্লাদ মহারাজ ব্যাখ্যা করেছেন শ্রীমৎ ভাগবতে, তো শ্রীমৎ ভাগবতের সার হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্ম নিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিস্তে লমলক্ষণা। এই যে নববিধা ভক্তি, তো নববিধা ভক্তি শুরু হচ্ছে শ্রবণ থেকে। বলা হচ্ছে নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। তো আমাদের যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি সেটি আমাদের হৃদয়ে রয়েছে, এটি তৈরি করার কোন প্রয়োজন নেই, সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়, এটাকে জাস্ট আমাদেরকে উদিত করতে হবে। তাই কলিযুগে নাম সংকীর্তনের উপর বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি অত্যন্ত সহজ সরল পন্থা। কেন? কারণ কলিযুগে অন্য কোন পন্থায় ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন। বলা হচ্ছে যে সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ, দ্বাপর যুগে অর্চন এবং কলিযুগে নাম সংকীর্তন। তো যেহেতু কলিযুগে মানুষের আয়ু অত্যন্ত অল্প, প্রায়ন অল্পায়ুচ সভ্য কলবস্মিন যুগে জনাহা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যায় উপদ্রুতা। তো কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অল্প। কিরকম অল্প? বলা হচ্ছে সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচত এবং প্রতিটা যুগ যত যায় মানুষের বয়স 10 গুণ করে কমতে থাকে। তো সত্য যুগে মানুষের বয়স ছিল 1 লক্ষ বছর, তারপরে সেই আয়ু ত্রেতা যুগে হচ্ছে 10,000 বছর, দ্বাপর যুগে হচ্ছে 1,000 বছর এবং কলি যুগে হচ্ছে 100 বছর। এবং আস্তে আস্তে যত কলি অগ্রসর হবে মানুষের আয়ু 100 থেকে আরো আরো কমতে থাকবে। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য, তো কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অত্যন্ত অল্প। তাই অল্প আয়ুতে অন্যান্য যুগের যে যুগ ধর্ম অর্থাৎ ধ্যান, যজ্ঞ, তপস্যা, তারপর অর্চন, এগুলো করা মানুষের পক্ষে সম্ভব নয় এই কলিযুগে। তাই কলিযুগের পন্থা অত্যন্ত সহজ সরল করে দেওয়া হয়েছে এবং শ্রীমন চৈতন্য মহাপ্রভু এসে সেই পন্থা আমাদের কাছে প্রদর্শন করেছেন। কিন্তু কলিযুগের যে দশা, তো এই কলিযুগের দশাটা আমি ব্যাখ্যা করব। যখন দ্বাপর যুগ শেষ হচ্ছে তো তখন যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্র শাসন করছেন, সারা পৃথিবী সশকরা পৃথিবীর সম্রাট ছিলেন যুধিষ্ঠির মহারাজ। তো তিনি রাজ্য শাসন করছেন, তো ভীম যেখানে রাজদরবার তার রাজদরবারের গেটে তিনি পাহারা দিচ্ছেন। তো সেই সময় একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়েছেন। তো একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন, এসে বলছেন যে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি অদ্ভুত জিনিস দেখলাম? যে আমি রাস্তায় দেখলাম যে একটা জমি, সে জমিতে বেড়া দেওয়া হয়েছে এবং সেই বেড়াটা দেওয়া হয়েছে জমিটাকে রক্ষা করার জন্য, কিন্তু সেই দেখছি বেড়াটা সেই জমির যত ফসল সেটা খেয়ে ফেলছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এটার কি আপনি উত্তর দিতে পারবেন? তখন ভীমসেন বলছে না, এই উত্তর আমি দিতে পারবো না, তো তুমি আপনি ভেতরে চলে যান, যুধিষ্ঠির মহারাজ আছেন, তিনি এই উত্তর দিতে পারবেন। তারপরে আরেকজন পুরুষ এসছে, আরেকজন ব্যক্তি, তো তিনি এসে বলছেন যে আমিও একটা অদ্ভুত জিনিস দেখলাম আজকে রাস্তায় যখন আসছি, তখন দেখলাম যে একটা বড় পাত্রে জল রাখা আছে। তো সেই পাত্র থেকে একটি লোক আরো 4-5টা পাত্রে জলগুলোকে ঢালছে, তো ঢেলে ভর্তি হয়ে গেছে। তারপরে আবার যখন অন্য পাত্রগুলো থেকে আবার বড় পাত্রে জল ঢালছে, তখন বড় পাত্রটা আর ভর্তি হচ্ছে না। কি ব্যাপার? এই প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন? তখন ভীম বলছে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, ভেতরে যুধিষ্ঠির মহারাজ আছেন, উনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেরকম করে দ্বিতীয় জন গেল, তারপর তৃতীয় জন এসছে, তৃতীয় ব্যক্তি সে বলছে যে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি জিনিস দেখলাম? যে দেখলাম যে রাস্তায় যেমন আসছিলাম, দেখলাম একটা বড় হাতি, বড় হাতি একটা ছুঁচের যে ফুটো থাকে সেই ফুটো দিয়ে ঢুকে গেল, কিন্তু তার যে লেজ, সেই লেজটা ফুটোতে আটকে গেল। সে একটা অদ্ভুত ব্যাপার, অত বড় হাতি ঢুকে গেল কিন্তু হাতির লেজ কি করে আটকে গেল? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলছে না। তো আপনি ভেতরে যান, যুধিষ্ঠির মহারাজ সেই প্রশ্নের উত্তর দেবেন। তারপরে আরেকজন এসছে, তারেকজন এসে বলছে যে আমিও রাস্তাতে আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম। তো কি জিনিস দেখলে? বলছে আমি দেখলাম যে একটি লোক একটা বিরাট বড় পাহাড়ের মতো একটা পাথর একটা পাতলা সুতো দিয়ে টানছে আর সেই পাথরটা আস্তে আস্তে চলে আসছে। এক অদ্ভুত ব্যাপার। এই প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন? বলছে না, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, ভেতরে যুধিষ্ঠির মহারাজ আছে, ওনার কাছে যান। যেরকম করে যখন একটা একটা করে আসছে, তখন হঠাৎ খেয়াল হয়েছে ভীমের যে লোকগুলো ঢুকছে কিন্তু আর লোকগুলো বেরিয়ে আসছে না। তো হঠাৎ ঠিক হলো, যাই ভেতরে দেখি তো কি হয়েছে। তো ভেতরে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করেছে যে আমি 4 জন লোককে পাঠালাম আপনার কাছে, তো তারা কি এসেছিল? তখন যুধিষ্ঠির মহারাজ বলছে লোক আমার কাছে তো কেউ আসেনি। তখন অবাক হয়ে গেছে ভীমসেন, বলছে আমি তো দেখলাম সবাই তার ভেতরে ঢুকলো, তাই তারা কোথায় গেল? তখন ভীমসেন যখন একটু বুঝিয়ে বলল, তখন যুধিষ্ঠির মহারাজ বলে কোথায় গেল লোকটা, ধরো ধরো কোথায় সে, বলছে তাকে তো আমি দেখতে পাচ্ছি না। তখন যুধিষ্ঠির মহারাজ যখন এরকম উত্তেজিত হয়েছে, তখন ভীমসেন বলছে কি ব্যাপার? বলছে না, সে তো হচ্ছে কলিরাজ, সে এখানে এসছিল, তো তাকে আমার ধরা উচিত ছিল। বলছে কি ব্যাপার? তো তো তখন বলছে যে এই যে প্রশ্নগুলো সে করেছে সেগুলো হচ্ছে কলিযুগের সমস্ত লক্ষণ। তো আপনাদের মনে আছে প্রথম প্রশ্নটা কি ছিল? মনে আছে? তো প্রথম প্রশ্নটা ছিল যে আমি দেখলাম যে একটা জমিতে বেড়া দেওয়া হয়েছে, সেই বেড়াটা সেই জমির ফসলকে খেয়ে ফেলছে। তো কলিযুগে যে রাজারা বলা হচ্ছে রক্ষকই ভক্ষক, আচ্ছা যে সমস্ত রাজারা প্রজাদেরকে রক্ষা করবে সেই সমস্ত রাজারাই প্রজাদের সমস্ত সম্পত্তি হরণ করে তাদেরকে শোষণ করবে, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ, প্রথম লক্ষণ। সেকেন্ড লক্ষণ হচ্ছে যে কলিযুগে বলা হচ্ছে যে সেকেন্ড প্রশ্নটা ছিল যে একটা বড় পাত্রে জল রাখা হয়েছে এবং সেই পাত্রের জল ছোট ছোট পাত্রে রাখা হয়েছে, কিন্তু ছোট পাত্রের জলগুলো যখন আবার বড় পাত্রে ঢালা হচ্ছে তখন সেই বড় পাত্রটা আর ভরছে না। তো কলিযুগে তার বাবা মা তার চার পাঁচজন ছেলেকে দেখাশোনা করবে, কিন্তু যখন বাবা মা বুড়ো হয়ে যাবে তখন চার পাঁচজন ছেলে মিলেও বাবা মাকে দেখতে পারবে না, তাদেরকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেবে, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। তো সেকেন্ড থার্ড লক্ষণ হচ্ছে যে বলছে রাস্তায় দেখলাম যে একটা বড় হাতি সুচের ফুটো দিয়ে ঢুকে যাচ্ছে আর লেজটা আটকে গেছে। তো কলিযুগের আইন ব্যবস্থা এরকম, যারা বড় বড় চোর তারা আইনের ফাঁক দিয়ে সে বেঁচে যাবে, কিন্তু যারা ছিটকে ফুটকে ছিটকে চোর তারা ওই আইনের ফাঁকে তার বেরোতে পারবে, তারা ধরা পড়ে তাদের জেল টেল হবে, এটা হচ্ছে কলিযুগের আইন ব্যবস্থা, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। বা ভালো, তো এবার চতুর্থ প্রশ্নটা কি? তো চতুর্থ প্রশ্ন হয়েছিল যে সে দেখল যে একটা বিরাট বড় পাহাড়ের মতো একটা পাথর, তো তাকে একটা মানুষ পাতলা একটা দড়ি দিয়ে টানছে আর পাথরটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তো এই কলিযুগকে বলা হচ্ছে একটা পাপের পাহাড়। বলছে কলের দোষে নিধের রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই কলিযুগের মানুষ পাপে পরিপূর্ণ, পাপের পাহাড়, কিন্তু তার মধ্যে একটা মহৎ গুণ রয়েছে পাতলা দড়ির মতো, সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামে যদি আমরা আশ্রয় গ্রহণ করি এই কলিযুগে যে পাপের পাহাড় তাকে আমরা অতি সহজেই অতিক্রম করে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব, এটি হচ্ছে কলিযুগের শুভ লক্ষণ। এই জন্য শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে কলের দোষে নিজের রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। তাই কলিযুগে ভগবানকে লাভ করার একটি পন্থা নাম সংকীর্তন। জননীবাস প্রভু বলছিলেন যে আমরা এত আচার অনুষ্ঠান করছি কিন্তু তার কেন্দ্রবিন্দু যদি কীর্তন না থাকে তাহলে সেই অনুষ্ঠান বেকার, বৃথা, কোন মূল্যহীন। পুজো অর্চন থেকে শুরু করে আমাদের প্রার্থনা থেকে শুরু করে তপস্যা থেকে শুরু করে উপবাস থেকে শুরু করে সমস্ত তপস্যা বিফল যদি সেই সমস্ত বস্তুর বা সেই সমস্ত সাধনের কেন্দ্রবিন্দু যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা যদি না থাকে সমস্ত কিছু কলিযুগে বিফল, কোন ফল সে লাভ করতে পারবে না। তাই কলিযুগে নাম হরিনামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য বলা হচ্ছে শ্রীল প্রভুপাদ তিনি একসময় একটা অনুষ্ঠান করছিলেন, তো দীক্ষাযজ্ঞ হচ্ছে, তো দীক্ষাযজ্ঞ তো অনেক মন্ত্র পাঠ হচ্ছে, কিন্তু মন্ত্র পাঠ হচ্ছে কিন্তু সেখানে একজন হরিনাম শুরু করে দিয়েছে। তো যখন প্রভুপাদ দেখছে কিছু হরিনাম হচ্ছিল না তখন তিনি অত্যন্ত বিরক্ত হয়েছে, এত মন্ত্র পাঠ হচ্ছে, অমুক বেদের মন্ত্র তন্ত্র, প্রভুপাদ খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যখন হরিনাম হচ্ছে তখন তিনি খুব আনন্দ পেয়েছেন, বলছে তোমরা, তখন তাকে ইঙ্গিত করছে জোরে জোরে কীর্তন করো, তার মাধ্যম দিয়ে তিনি ইঙ্গিত করছেন যে এত সমস্ত মন্ত্রপাঠ অমুক তমুক সংস্কার এগুলো মূল্যহীন যদি আমরা সেই সমস্ত সংস্কারের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করি। এই জন্য ছিল প্রভুপাদ যে আমাদেরকে প্যাকেজ দিয়েছেন সারা দিনের যে আমাদের প্রোগ্রাম, সকালে যে সমস্ত অনুষ্ঠান, সন্ধ্যেবেলা যে সমস্ত অনুষ্ঠান, সমস্ত কিছু অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য আমরা যে আজকে হরিবাসর করছি, এই হরিবাসরের যে কেন্দ্রবিন্দু সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরিনাম হওয়া একান্ত কর্তব্য। তো মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন যে ভক্তির অঙ্গ তিনি ব্যাখ্যা করছেন, ভক্তির তিনি 64টি অঙ্গ তিনি ব্যাখ্যা করলেন, কিন্তু তার মধ্যে তিনি 5টি মুখ্য অঙ্গ পঞ্চাঙ্গ ভক্তির কথা ব্যাখ্যা করলেন। তিনি বললেন সাধুসঙ্গ হরিনাম ভাগবত শ্রবণ মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধাই সেবন, এই 5টি হচ্ছে ভক্তির মুখ্য অঙ্গ। তো প্রথম অঙ্গ হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সাধুসঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। তাই আমাদের ভক্তি শুরু হচ্ছে কলিযুগে সাধুসঙ্গের মাধ্যম দিয়ে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সঙ্গে না থাকলে কলিযুগে আমাদের ভজন হবে না। একেলা নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। সংকীর্তন সংকীর্তন মানে হচ্ছে একসঙ্গে কীর্তন। যখন মহাপ্রভু তার যে প্রেমের বিকার তিনি প্রকাশ করেছেন, সেগুলি প্রকাশিত হয়েছে যখন একসঙ্গে সম্যক ভাবে নাম সংকীর্তন হয়েছে। নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। এই জন্য একসঙ্গে বসে কীর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শিল প্রভুপাদ চেয়েছেন যখন আমরা নিজেরাও জপ করব, তখন আমরা মন্দিরে একসঙ্গে বসে জপ করি, তার একটা আলাদা প্রভাব রয়েছে। কারণ আমরা যদি একা একা জপ করি তাহলে হয়তো আমরা ঘুমিয়ে যাব, তাহলে কেউ দেখার নাই, কিন্তু যদি আমরা একসঙ্গে বসে জপ করি তাহলে যদি আমরা ঘুমাই তাহলে দেখা যাবে আমাদেরকে কেউ সতর্ক করে দেবে তুমি ঘুমাচ্ছ। অনেক সময় দেখা যায় যে আমাদের জপে অনেক ডিফেক্ট থাকে। আমি দেখেছি অনেক ভক্ত অনেক দিন ধরে জপ করছে, কিন্তু তার যেহেতু হয়তো কেউ তাকে লক্ষ্য করছে না, তাই যে জপের যে শুদ্ধতা ঠিকভাবে উচ্চারণ তার হয় না। প্রভুপাদ বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রতিটি শব্দ পরিষ্কার ভাবে উচ্চারণ করতে হবে এবং প্রতিটি শব্দ পরিষ্কার ভাবে শ্রবণ করতে হবে, তাহলে আমাদের নাম অপরাধ থেকে আমরা মুক্ত হব। আমরা জানি 10টি নাম অপরাধ রয়েছে, তার মধ্যে এই 10টি নাম অপরাধের মুখ্য কারণ হচ্ছে অমনোযোগী জপ। আমরা যখন জপ করি আমাদের মনটা অন্যদিকে থাকে, আর বিশেষ করে জপের সময় আমাদের সারা দিনের যে প্ল্যান প্রোগ্রাম সেটা জপের সময় হয়, এটা দেখা যায়। আর জপের সময় ঘুমটা খুব ভালো হয়, এই দুটো জিনিস জপের সময় আমাদের দেখা দেয়। কারণ কলিযুগের এটাই প্রভাব, কারণ মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। তো রজগুণে আমাদের জপ, নাহলে তমগুণে জপ হয়। তো রজগুণে যখন জপ হয় তখন আমাদের মনটা এদিক ওদিকে বিচরণ করে, আর যখন তমগুণে জপ হয় তখন আমাদের সমাধি হয়ে যায়, তখন আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু সত্ত্বগুণে জপ তখন সে জপটা হচ্ছে মনোযোগ সহকারে আমরা প্রতিটি শব্দ এবং প্রতিটি অক্ষর আমরা ঠিকভাবে শ্রবণ করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধভাবে হরিনাম করার এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা। তো বলা হচ্ছে যে জপ, তো জপের আমাদের ঠিক টাইমে জপ করা হচ্ছে। যখন প্রভুপাদ বলছেন যখন কোন কার্য মুখ্য থাকে সেই মুখ্য কার্যের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন আমাদের প্রসাদ তার একটা নির্দিষ্ট টাইম, কারণ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কাজের জন্য এটা একটা টাইম থাকে। কিন্তু আমাদের জপটা অনেক সময় কি হয়, যখন টাইম পাওয়া যায় তখন জপ করি আমরা। এইটার মাধ্যম দিয়ে প্রমাণিত হচ্ছে যে আমরা জপকে গুরুত্ব দিই না। তো আমি যে জপকে গুরুত্ব দিচ্ছি তার একটি প্রমাণ, আমি প্রতিদিন ঠিক সময়ে আমি জপ করব, এটা হচ্ছে সাত্ত্বিক জপ। নাহলে একদিন সকালবেলা জপ করি, তো একদিন রাত্রিবেলায়, তো একদিন দুপুরবেলায় জপ করি, তো একদিন বিকেলবেলায়, একদিন সকালবেলা 2 মালা তো রাত্রিবেলায় 14 মালা, একদিন দুপুরবেলা 4 মালা তো বিকেলে 12 মালা, কোনো ঠিক নাই। তার মানে হচ্ছে রাজসিক এবং তামসিক জপ, এই জপ করলে জপের কোনোদিন ফল লাভ হবে না, অসম্ভব। সেই জন্য আমাদের ঠিক টাইমে জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শিল প্রভুপাদ বলছেন যে আমাদের কোন কার্য শুরু করার আগে অন্তত পক্ষে 16 মালা না হলেও 10-12 মালা বা 14 মালা জপ সমাপ্ত করা একান্ত প্রয়োজন, কোনো কিছু সেবা স্টার্ট করার আগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনেকে বলে না এতদিন ধরে আছি জপে কোনো টেস্ট পাচ্ছি না, জপে কোনো স্বাদ নাই, কি করে স্বাদ থাকবে? আমরা ঠিকমতো ভাবে অনুশীলন করছি? কটি ভক্ত প্রতিটি শব্দ ঠিকমতো ভাবে শোনার চেষ্টা করছে? অন্তত ভক্ত আমাদের মালা ঘুরে যাচ্ছে কিন্তু আমরা কোনো শব্দ শুনছি না। যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমরা কতজন শুনছি ঠিকমতো ভাবে প্রতিদিন ষোলো মালা? প্রভুপাদ বলছেন যে আমি 64 মালাটাকে ষোলো মালা করলাম একটি উদ্দেশ্য নিয়ে, যে তোমরা একসঙ্গে বসে একই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি শব্দ এবং প্রতিটি অক্ষর ভালোভাবে উচ্চারণ করে জপটাকে শেষ করবে, কমপক্ষে ষোলো মালা। কিন্তু সেই ষোলো মালাও আমরা একসঙ্গে করি না, এবং যত আমরা ভাগ করব, এখন চার মালা, তারপরে চার মালা, তারপরে চার মালা, জপের মান তত কমে যাবে। এবং বলা হচ্ছে যে সময়টাকেও তিন ভাগে ভাগ করা হয়, সত্ত্বগুণের সময়, রজগুণের সময়, তমগুণের সময়। তো ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টা হচ্ছে সাত্ত্বিক, তারপর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হচ্ছে রাজসিক, এবং সূর্যাস্ত থেকে আবার ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত হচ্ছে তামসিক। তাই বলা হচ্ছে যে জপ, সেই জপটা আমাদের ব্রহ্ম মুহূর্তে করা অত্যন্ত প্রয়োজন, তাহলে আমাদের জপের কোয়ালিটি ভালো থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটি সম্ভব হবে যদি আমরা সাধু সঙ্গে থাকি। সাধু সঙ্গে না থাকলে হবে না, একা একা হয় না, একা একা একদিন হবে, দুদিন হবে, আস্তে আস্তে শিথিল হয়ে যাবে, কারণ একা কলিযুগে নাম সংকীর্তনের আমরা ফল পাব না। তো সাধু সঙ্গ, তারপরে হচ্ছে হরিনাম, তারপরে হচ্ছে ভাগবত শ্রবণ। তো ভাগবত শ্রবণটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা নিয়মিত ভাবে যেন ছিল, প্রভুপাদ আমাদের সিস্টেম করে দিলেন যে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে এক ঘন্টা আমাদের সকালবেলায় ভাগবত পাঠের জন্য সুযোগ প্রদান করলেন। তো সেটা যদি আমি না শুনি তাহলে কি করে আমার ভক্তি হবে? আমার ভক্তি চাই কিন্তু আমি কোন নিয়ম ঠিকমতো ভাবে পালন করবো না, ভাগবত পাঠে আসবো না, সকালে বসে মন্দিরে হরিনাম করবো না, তাহলে কি করে আমরা ভক্তি লাভ করবো? সেই জন্য বলা যে ভাগবত শ্রবণটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যং ভাগবত সেবা, এটাও নিয়মিত ভাবে হওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে সাধুসঙ্গ, হরিনাম, ভাগবত শ্রবণ, মথুরা বাস, অর্থাৎ একটা ভালো জায়গায় আমাদের বসবাস করা দরকার। কোন জায়গায় আছি আমরা? প্রভুপাদ বলছেন যে প্রতিটি মন্দির ইস্কনের হচ্ছে বৈকুণ্ঠের প্রকাশ, এবং যদি আমরা মন্দিরে না থাকতে পারি, প্রতিটি গৃহকে মন্দিরে পরিণত করতে বলেছেন চৈতন্য মহাপ্রভু। তাই আমাদের কর্তব্য হচ্ছে বাড়িটাকে মন্দিরে তৈরি করা। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তা গৃহটাকে আমাদেরকে গোলকের মতো পরিবেশ তৈরি করতে হবে। তারপরে হচ্ছে মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এবং পঞ্চমটি হচ্ছে ভগবানের বিগ্রহের সেবা। এই পঞ্চাঙ্গ ভক্তির উপগোস্বামী আমাদেরকে প্রদান করলেন। কিন্তু যখন আমরা সাধু সঙ্গে থাকছি, তো সাধু সঙ্গে থাকতে থাকতে আমাদের সাধু সঙ্গের গুরুত্ব আমরা ভুলে যাই। ও কোনো ব্যাপার না, তো অনেক দেখছি সাধু। তো সাধু সঙ্গ থাকতে 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 সাধুদের প্রতি যে আমাদের সম্মান, সেই সম্মানটা আমাদের কমে যায়। বলছে ফ্যামিলিয়ারিটি ব্রিংস কন্টেম্প। তো আমাদের যে ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকেই ভগবানের প্রতি শ্রদ্ধা জাগরিত হয়। তাই যদি আমাদের ভক্তদের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা কখনো জাগরিত হবে না। এবং চৈতন্য মহাপ্রভু সেটা শিক্ষা দিয়েছেন ওনার বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে। এবং তিনি বৈষ্ণবদের যে প্রতি যে শ্রদ্ধা, সেটির অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। বৈষ্ণব সেবা না করলে নামের রুচি আসবে না। স্যাত মহৎ সেবায়া বিপ্রা, শ্রীমদ ভাগবত বলা হচ্ছে যে নামের প্রতি আমাদের রুচি নাই, কিন্তু সে নামের প্রতি আমাদের রুচি হবে তখনই যখন আমরা বৈষ্ণবদের সেবা করব। বৈষ্ণব কৃপা ব্যতি রেখে ভগবানের সেবায় আমাদের কখনো রতি আসবে না। তো বলা হচ্ছে গীতাতে বলা হচ্ছে, গীতার সার বলছে মনমনা ভব মদ ভক্ত মজ্জাজিমং নমস্করু। তো আমাদের সবসময় কৃষ্ণের স্মরণ করা উচিত। যে মাধব তিথি, এটার উদ্দেশ্য হচ্ছে সবসময় কৃষ্ণকে স্মরণ করা। তো কৃষ্ণকে যে আমরা স্মরণ করব, কি করে করব? সম্ভব না। কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, এগুলোকে সবসময় আমাদেরকে স্মরণ করা সাধক জীবনে অত্যন্ত কঠিন ব্যাপার। তো তার সমাধান দিয়ে দিয়েছেন আচার্যরা, কি করে আমরা ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারব। তার একটি পন্থা হচ্ছে যে ভগবানের যে প্রতিনিধি স্বরূপ গুরু, তার যে নির্দেশ, তার নির্দেশকে যদি আমি সবসময় চিন্তা করতে পারি, তার আমি কি করে সেবা করব, তাকে আমি কি করে সন্তুষ্ট করব, তার কি করে সেবায় আমি যুক্ত থাকব, এই চিন্তা যদি আমি সবসময় করতে থাকি, তাহলে সেটি হচ্ছে সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকার সূত্রপাত। তাই গুরুদেবের নির্দেশকে পালন করা, সেটি হচ্ছে শিষ্যের একমাত্র কর্তব্য, এবং তার মাধ্যম দিয়ে আমাদের ভগবত স্মরণ হবে। তাই গুরুদেবের বাক্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য গুরুদেবের কথা, গুরুদেবের নির্দেশকে আমাদের সাধারণ বলে মনে করলে হবে না। তো গুরুদেবের প্রতি শ্রদ্ধা, গুরুদেবের বাক্যে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভক্তি আমাদের গুরুদেবের কাছ থেকে আমাদের লাভ হয়ে থাকে। তো বলা হচ্ছে যে যখন ভাগবতমের দশম স্কন্ধে ব্যাখ্যা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে আবির্ভূত হয়েছিলেন বসুদেবের হৃদয়ে। আমরা সকলেই জানি ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি কখনো নারী পুরুষের যৌন সঙ্গমের মাধ্যম দিয়ে আবির্ভূত হন না, তাকে আবির্ভাবের জন্য নারী পুরুষের সঙ্গমের কোন প্রয়োজন নাই, তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়। তার শরীরটি হচ্ছে এই জড়জাগতিক কোন শরীর নয়, তার শরীরটি হচ্ছে চিন্ময়। আমাদের শরীর যেমন, শরীরটা হচ্ছে জড়, এবং আমাদের শরীর এবং আত্মার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু ভগবানের শরীরটা হচ্ছে পুরোটাই আত্মা, সচ্চিদানন্দময়। তাই সেই ভগবানকে আবির্ভূত হতে গেলে এই জড়জগতের নারী পুরুষের সঙ্গমের কোন প্রয়োজন থাকে না। এই জন্য ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, তিনি প্রথমে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। আমরা জানি দশম স্কন্ধে ব্যাখ্যা আছে। তো বসুদেব মানে হচ্ছে বসুদেব স্তর। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন অর্জুনকে যে ত্রৈগুণ্য বিষয় বেদা নিশ্চয়গুণ্য ভবার্জুন। হে অর্জুন, এই বেদ ত্রিগুণের কথা বলছে, কিন্তু আমি হচ্ছি নিশ্চয়গুণ্য, অর্থাৎ আমি ত্রিগুণের অতীত। তো যখন কেউ ত্রিগুণের অতীত স্তরে চলে যায়, অর্থাৎ সত্য রজ তমের অতীত শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়, সেই স্তরকে বলা হয় বসুদেব স্তর। তো ভগবান তার কাছেই আবির্ভূত হন যিনি হচ্ছেন বসুদেব স্তরে আছেন, অর্থাৎ যার হৃদয় সত্য রজ তমগুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত, অর্থাৎ যার হৃদয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তাদের হৃদয়ে ভগবান প্রকাশিত হন। এবং বসুদেব ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং তিনি ছিলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থেকে মুক্ত, তাই জন্য ভগবান প্রথমে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন, এবং তারপরে বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন, স্থানান্তরিত হয়েছিলেন। তো বসুদেব এর হৃদয় থেকে দেবকীর হৃদয়ে ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন বা স্থানান্তরিত হয়েছিলেন, তার ব্যাখ্যা হচ্ছে যে দেবকী তার সেবার মাধ্যম দিয়ে বসুদেবকে সন্তুষ্ট করেছিলেন, এবং বসুদেব দেবকীর সেবাতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, এবং তার ফলে ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হয়েছিলেন। তো প্রভুপাদ তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে আমরা যে শিষ্য তারা হচ্ছে দেবকীর মতো, আর গুরুদেব হচ্ছেন বসুদেব। তো ভগবান গুরুদেবের হৃদয়ে বসবাস করেন, তো আমরা যদি দেবকীর মতো বসুদেবকে যেমন সন্তুষ্ট করেছিলেন দেবকী, আমরা যদি শিষ্যরা আমাদের ঐকান্তিক সেবার মাধ্যম দিয়ে গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি, তাহলে ভগবান গুরুদেবের হৃদয় থেকে আমাদের হৃদয়ে স্থানান্তরিত হবেন, এবং তখন আমরা ভগবানকে লাভ করতে পারব। এটি হচ্ছে ভগবানকে লাভ করার একমাত্র পন্থা। কীর্তন পার্টি রেডি? কে কীর্তন করবে? মৃদঙ্গ করতাল কোথায়? তো এখন রাত্রি এগোচ্ছে, তো এখন বেশিক্ষণ হরি কথা বললে ঘুম পাবে, তো আমরা কি করব, কিছুক্ষণ হরি কথা বলা হবে, তারপরে কীর্তন হবে, তারপরে আবার একটু হরি কথা হবে, আবার কীর্তন হবে, তাহলে ভক্তদের ঘুমটা কেটে যাবে। তো এখন আমার বক্তব্য আমি শেষ করব, এখন আমাদের ভক্তরা এখন কিছুক্ষণ কীর্তন করবেন, তো সমস্ত ভক্তরা এখন একসঙ্গে মিলে এই কীর্তনে যোগদান করুন, এবং এই কীর্তনের পরে এবার ভদ্রাচার্য প্রভু কিছু বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, পাণ্ডব নির্জল একাদশী কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।